এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @awr.org অথবা +22422220777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশারবাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525 505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, অনুষ্ঠান সূচি বলছি। ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কিছু গান। প্রথমে শুনুন ভারসাম্যপূর্ণ জীবনযাপন, বলছেন নিপা পাণ্ডে। তবে চলুন একটি গান শোনা যাক। গানটির গীতিকার শার্লি বিশ্বাস এবং গানটি গেয়েছেন সাধনা সরকার।
শ্রোতা, যারা ধূমপান করেন তারাও জানেন যে ধূমপান অভ্যাসটি খুবই খারাপ অভ্যাস, অথচ তারা এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছেন না। আজ আমরা জানব কিভাবে আমরা ধূমপান ত্যাগ করে সুন্দর ও স্বাস্থ্যকর জীবনে ফিরে আসতে পারি। গত পর্বে আমি আরোগ্য জীবনধারার 7টি কাজের কথা বললাম, যে কাজগুলোর মাধ্যমে আপনি তামাকের আসক্তিকে চিরতরে বর্জন করতে পারবেন। ইতোমধ্যে 2টো কাজের কথা আমরা বলেছি। আজ আমি আরও এমন 5টি কাজের কথা বলবো, যাতে আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি তামাকের বা ধূমপানের আসক্তি থেকে মুক্ত হতে চান তাহলে এগুলো অনুসরণ করে ফল পাবেন। তাহলে চলুন শুনি আজকের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায় ধূমপানে আসক্ত। আরোগ্য জীবনধারার সাতটি কাজের মধ্যে তৃতীয় কাজটি হল রেস্ট বা বিশ্রাম। নিয়মিত ঘুম মস্তিষ্ককে পুনরুদ্ধার করে। ঘুম মানসিক চাপের হরমোন এবং রক্তের চিনি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বিরক্তি, ক্লান্তি এবং মানসিক চাপ কমায়। তামাক ব্যবহারকারীদের জন্য মানসিক চাপ একটি প্রধান ট্রিগার বা ঘোড়াকল। সুতরাং মানসিক এবং শারীরিক বিশ্রামের জন্য সময় নেওয়া হল ধূমপানে পুনরায় লিপ্ত হওয়ার বিরুদ্ধে একটি প্রধান অস্ত্র। সতেজকারী নিদ্রা এবং বিশ্রামের সময়গুলো শক্তি বৃদ্ধি করে। মানসিক চাপপূর্ণ একটি দিনের মধ্যভাগে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীর ও মনকে শান্ত করে। মনে রাখবেন, আপনি নূতন যে অভ্যাসগুলো এবং রুটিনগুলো শিখছেন তা গভীর ঘুমের মাধ্যমে পাকাপোক্ত হয়। সুতরাং সামান্য একটু বিশ্রাম নিয়ে নিজেকে প্রতারণা করবেন না। চতুর্থটি হল রেগুলারিটি বা ধারাবাহিকতা। আপনার মস্তিষ্ক ও শরীরের আরোগ্য এবং শক্তি যোগাবার জন্য খাবার, ব্যায়াম এবং বিশ্রামের জন্য নিয়মিত ঘন্টা নির্ধারণ করে রাখুন। সতেজকারী এক গ্লাস জল বা পানি পান করে আপনার দিনটি শুরু করুন। সতেজ ফল ফলাদি, কিছু বাদাম এবং পূর্ণ শস্যদানার সিরিয়ালে তৈরি সকালের খাবার খান। তামাকের তীব্র আসক্তি কমাতে সাহায্য করার জন্য প্রতিবার খাবার খেয়ে দ্রুত 10 মিনিট হাঁটুন। আপনার নতুন পছন্দগুলো মনে করতে আপনার শারীরিক পরিবেশকে পুনর্বিন্যাস করুন। আপনার ধূমপানের জ্যাকেটটি ছুঁড়ে ফেলে দিন এবং আপনার ব্যায়ামের ব্যাগটি সহজ দৃষ্টিগোচরে রাখুন। সকালের ও দুপুরের এবং দুপুরের ও বিকালের খাবারের মাঝামাঝি সময়ে জল বা পানি পান করুন এবং সেই সমস্ত খাবার দিয়ে দুপুরের খাবার খান পথ্য বিচারে যার মধ্যে আঁশ আছে, যেমন মটরশুঁটি, সবুজ পাতাযুক্ত সালাদ এবং টাটকা শাকসবজি। রাতের খাবার হালকা রাখুন। পঞ্চমটি হল রিলেশনশিপ বা সম্পর্ক। সুস্থ সম্পর্ক গড়ে তোলা অনেকটা বাগান চাষাবাদের মতো। বাগানে যতটা মনোনিবেশ করা যায় এবং যত্ন নেওয়া যায় এর থেকে ততই দ্রব্য উৎপন্ন করা যায়। একইভাবে ইতিবাচক সামাজিক সম্পর্ক গড়ে তোলা বিষণ্ণতাকে কমিয়ে দেয়, যা একাধিক আসক্তির সঙ্গে সম্পর্কযুক্ত এবং একই সঙ্গে এটি দেয়া এবং নেয়ারও সুযোগ সৃষ্টি করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা, উন্নত সামাজিক দক্ষতা, মানসিক চাপ কমানো এবং দীর্ঘ জীবন। ষষ্ঠটি হল রেসপন্সিবিলিটি বা প্রতিক্রিয়ার সক্ষমতা। শারীরিক উপযুক্ততার জন্য যেমন দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং অনুশীলনের প্রয়োজন, ঠিক একইভাবে মানসিক ও আবেগীয় উপযুক্ততারও প্রয়োজন। কঠোর মানসিক কর্মকাণ্ড যেমন কঠিন একটি বই পড়া, আড়াআড়ি শব্দ মেলানো ধাঁধা অথবা নতুন একটি দক্ষতা শেখার মতো কাজে নিয়োজিত থেকে আপনি আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলতে পারেন। সমস্যাগুলো এবং বাধাগুলো মোকাবেলা করার নতুন ও ইতিবাচক উপায়গুলোর অনুশীলন করার জন্য প্রচেষ্টার দরকার হয়, কিন্তু এর থেকে মহা উপকারিতা পাওয়া যায়। এই ধরনের কর্মকাণ্ড মস্তিষ্কের নিউরনের নিকটবর্তীতাকে বৃদ্ধি করে, নতুন নতুন সংযোগ সৃষ্টি করে এবং মানসিক তৎপরতা বৃদ্ধি করে। আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ জানান এবং আপনার জগৎকে পরিবর্তন করুন। সপ্তমটি হল রিলিজিয়ান বা ধর্ম। একটি স্বাস্থ্যকর জীবনযাপনের কেন্দ্র হল আত্মিক স্বাস্থ্য। সৃষ্টিকর্তা আপনার আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন করতে পারেন এবং জীবনের কঠিন ভ্রমণে আপনাকে শক্তি ও প্রজ্ঞা দিতে পারেন। পবিত্র কিতাব অধ্যয়ন, প্রার্থনা এবং কিতাবের মাধ্যমে জীবনের যে নীতিমালা শিক্ষা দেওয়া হয়েছে তা অনুশীলনের মধ্য দিয়ে শান্তি, ক্ষমা, সহনশীলতা এবং বিজয় অর্জন সম্ভব। যেমন বেহেস্তের কিতাব মথি লিখিত সুখবরের ১৯ অধ্যায় ২৬ পদে ঈসা মসীহ বলেছেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু সৃষ্টিকর্তার সকলই সাধ্য। উদ্দেশ্য অনুসারে অনুশীলন। আপনি হয়তো অনুভব করেন যে আপনি যেটি ভালো মনে করেন সেটি মনোনয়ন করার শক্তি আপনি হারিয়ে ফেলেছেন। অনেক মানুষ আসক্তিগুলোকে কাটিয়ে উঠেছেন, নতুন নতুন দক্ষতা আয়ত্ত করেছেন, নতুন নতুন কাজ, শখ ও খাবার উপভোগ করতে শিখেছেন এবং বন্ধুত্ব গড়েছেন। আর এটি আপনিও করতে পারেন। কিভাবে? এই সাতটি আর অর্থাৎ রিয়েল ফুড, রেগুলার এক্সারসাইজ, রেস্ট, রেগুলারিটি, রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি, রিলিজিয়ন নিয়মিত অনুশীলন করে। তবে একটি নতুন বাদ্যযন্ত্র বাজানো অনুশীলন করার মতো আপনার জীবনের নতুন গানটি বাজাতে গিয়ে সেখানে একাধিক অপ্রীতিকর সুর বেজে উঠতে পারে। কৃতকার্য ব্যক্তিরা ভুল মুক্ত নয়, তারা কেবল হাল ছেড়ে দিতে অস্বীকার করেন। যতবারই ইতিবাচক চিন্তা বা কার্যক্রমের পুনরাবৃত্তি হয়, ততই তা মস্তিষ্কে দৃঢ়ভাবে সংযুক্ত হয়। আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, তবেই স্বাস্থ্যকর জীবনধারার জন্য পরিবর্তনের প্রতি আপনার শরীর ও মস্তিষ্ক সাড়া দেবে। আর এভাবেই লক্ষ লক্ষ লোক চিরদিনের জন্য ধূমপান ত্যাগ করেছেন, আর আপনিও তাদের একজন হতে পারেন। আপনি চাইলে lifestylematter.com ওয়েবসাইটে প্রবেশ করে লিভিং ফ্রি অপশনটি ক্লিক করতে পারেন। সেখানে আপনি এই বিষয়ে অনেক তথ্য ও পরামর্শ পেয়ে যাবেন, যা আপনাকে এই মন্দ অভ্যাস থেকে চিরতরে মুক্তি পেতে সাহায্য করবে। আপনার যদি কোনো মন্দ অভ্যাস থেকে থাকে, তা থেকে মুক্ত হতে মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে শক্তি ও দৃঢ় মনোবল দান করেন। সৃষ্টিকর্তা আপনার সহায় থাকুন। আমিন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেইল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য। বলছেন ফিলিপ পান্ডে।
প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে শুনছিলাম। আজ আমরা জেনেছিলাম মৃত ধার্মিকদের কবর থেকে জীবিত উঠানো হবে আর তাদের ধার্মিকতার বস্ত্র পরিধান করানো হবে। যীশু খ্রিস্টের আগমনের সময় আকস্মিক ভূমিকম্প হবে, মৃত ধার্মিকরা উঠে আসবে, জীবিত ধার্মিকরা রূপান্তরিকৃত হবে, তারা অমরত্ব লাভ করবে, জীবিত দুষ্টরা ধ্বংস হয়ে যাবে, ধার্মিকরা যীশু খ্রিস্টকে স্বাগতম জানাবে, ধার্মিকরা স্বর্গে বা বেহেস্তে যাবে। আজকের অনুষ্ঠানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় শ্রোতা, গুপ্ত চয়নের ব্যাপারে বা গোপনে ধার্মিকদের তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে কি বলবেন? যেমন মথি ২৪ অধ্যায় ৩৬ পদে লেখা আছে, কিন্তু সেই দিনের সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। আর ৪৩ পদ বলে, কিন্তু ইহাও জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই পদ দুটো কি তাঁর আগমনের অথবা তাঁর আগমন সময়ের কথা বলে না? বাইবেল যখন তাঁর আগমন সম্পর্কে চোরের কথা বলে, তখন এটি সময়ের কথা বলে, তাঁর আগমনের ধরনের কথা বলে না। এটি কি সহজেই বোধগম্য নয়? এখন দেখুন, একজন চোর কি তাঁর দুহাত মুখের কাছে এনে মাইকের মতো গোল করে চিৎকার করে বলবে যে, আমি এসে গেছি, তোমরা প্রস্তুত হও, কারণ আমি তোমাদের ঘরে চুরি করতে যাচ্ছি? সে তখনই আসে যখন আমরা নিশ্চিন্তে থাকি এবং আশা না করি, আর সে দ্রুত আসে এবং তাড়াতাড়ি কাজ করে চলে যায়। চোর যেমন হঠাৎ আসে, যিশু বা ঈসা মসীহ যখন হঠাৎ আসবেন তখন জগতও সেই ক্ষণ বুঝতে পারবে না। তিনি দ্রুত অপ্রত্যাশিতভাবে আসবেন আর তখন প্রত্যেক চক্ষু তাকে দেখবে। বাইবেল বলে না যে তিনি চোরের মতো গোপনে আসবেন। তার আসার সময়টি হবে গোপন, কেউ সেই সময়টি জানে না। তবে তিনি যখন আসবেন তার আসার ঘটনাটি কিন্তু সবাই দেখতে পাবে। ৪৪ পদটি লক্ষ্য করুন, সেখানে লেখা আছে, এই জন্য তোমরা প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবে। প্রিয় বন্ধু, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে দণ্ডের কথা বলা হয়েছে, যে দণ্ড তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবে। এখানে ক্ষণ বা কালের বা সময়ের কথা বলা হয়েছে, তার আসার সময়ের কথা কেউ জানে না। পাক কিতাবের দ্বিতীয় পিতর ৩ অধ্যায় ১০ পদে লেখা আছে, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। কখন আসবেন? তিনি যখন আসবেন তখন সেই সময়টি হবে চোর যেমন না জানিয়ে আসে তেমন। কেউ বুঝতে পারবে না যে তিনি এখন আসছেন। যিশু বা ঈসা মসীর দ্বিতীয় আগমন হবে অপ্রস্তুত লোকদের জন্য একটি আকস্মিক ঘটনা। প্রস্তুত লোকেরা জানে যে তিনি আসছেন, অপ্রস্তুত লোকেরা বিস্মিত হবে, চমকে উঠবে। আর তখন তাদের প্রতি কি ঘটবে? দেখুন এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। একজনকে লওয়া যাইবে এবং আরেকজনকে ছাড়িয়ে যাওয়া যাইবে। লুক ১৭ অধ্যায় ৩৫ পদে লেখা আছে, দুইজন স্ত্রীলোক একত্রে যাতা পিষিবে, তাদের একজনকে লওয়া যাইবে, অন্যজনকে ছাড়িয়ে যাওয়া যাইবে। লুক ১৭ অধ্যায় ৩৬ পদে লেখা আছে, তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে, অন্যজনকে ছাড়িয়ে যাওয়া যাইবে। পত্রিকী একথা বলে যে যাকে ছেড়ে যাওয়া হয়েছে তাকে জীবিত ছেড়ে যাওয়া হয়েছে। এখানে এই ব্যাপারে লোকেরা যা বলে তা পদটি যা বলে তার সঙ্গে মেলে না। যিশু বা ঈসা মসীহ এরপর যা বলেছেন তা হল, নোহের সময় যেরূপ হইয়াছিল। এটি পাওয়া যায় লুক ১৭ অধ্যায় ২৬ পদে। নোহের সময় কেমন ছিল? সেখানে কি দুই শ্রেণীর লোক ছিল? হ্যাঁ, দুই শ্রেণীর লোক ছিল। নোহের সময় কি এক শ্রেণীর লোকদের নেওয়া হয়েছিল এবং অপর শ্রেণীর লোকদের কি ছেড়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, এক শ্রেণীর লোকদের নেওয়া হয়েছিল এবং অপর শ্রেণীর লোকদের ছেড়ে যাওয়া হয়েছিল। যে শ্রেণীর লোকদের নোহের সময় ছেড়ে যাওয়া হয়েছিল তাদের প্রতি কি ঘটেছিল? তারা বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। লুক ১৭ অধ্যায় ২৮ পদে যিশু বা ঈসা আরও বলেন, সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল। লোটের সময় কি হয়েছিল? ওই সময় এক শ্রেণীকে কি শহর থেকে বের করে নেওয়া হয়েছিল? হ্যাঁ, নেওয়া হয়েছিল। নোহের সময় যেমনটি হয়েছিল সেখানে দুই শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীর লোকেরা রক্ষা পেয়েছিল, এক শ্রেণীর লোকেরা জীবিত অর্থাৎ তাদের ঈসা বা যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঊর্ধ্বে তুলে নেওয়া হয়। আরেক দল ধ্বংস হবে, এই দলটি মৃত। খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় এই দলটি ধ্বংস হয়ে যাবে। লোটের সময় যেমন হয়েছিল, একদল নগর থেকে বেরিয়ে গিয়েছিল, তারা রক্ষা পেয়েছিল, আরেক দল নগরে থেকে গিয়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল। ঈসা মসীহ বা যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই দলের লোকদের সম্পর্কে প্রকাশিত বাক্য স্পষ্ট করে বলছে। যেমন প্রকাশিত বাক্য ৬ অধ্যায় ১৫ থেকে ১৭ পদে লেখা আছে, আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমী বর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল, আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাই রাখো, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে। কি হৃদয় বিদারক ঘটনা! তিনি তাদের উদ্ধার করতে আসছেন আর তারা দৌড়ে পালিয়ে গেল এবং নিজেদের লুকালো। তাদের হৃদয় বেদনায় ভরে গেল। আজ তারা তাদের হৃদয়ে যীশুখ্রিস্ট বা ঈসা মসীহকে গৌরবের রাজা হিসেবে মুকুট পরায়নি, সুতরাং মহাবিশ্বের রাজা হিসেবেও তারা তাকে মুকুট পরাতে চায় না। তারা দৌড়ে পলায়, তারা ভয় পায়, তারা পর্বত ও পাথরদের বলে তারা যেন তাদের গায়ের উপরে পড়ে। সুতরাং বাইবেল যখন যীশুখ্রিস্টের বা ঈসা মসীহর দ্বিতীয় আগমনের কথা বর্ণনা করে, তখন তার মধ্যে মহাপ্রতারণাগুলোর একটির কথা বর্ণনা করে, যা বলে, কেউ কেউ বলবে যে মহাপরীক্ষাকালে দ্বিতীয় সুযোগের জন্য পৃথিবীতে কেউ কেউ অবশিষ্ট থাকবে। লোকেরা যাতে তাদের পরিত্রাণ দূরে সরিয়ে রাখে, সেজন্য দিয়াবল শয়তান ওই মিথ্যাকে বিকিয়েছেন যেন সে লোকদের প্রতারিত করতে পারে। ফলে লোকেরা চিন্তা করে, আমি এখন আপাতত আমার পরিত্রাণকে সরিয়ে রাখি, পরে যখন দ্বিতীয় আগমনের সময় মহাসংকটকাল আসবে তখন ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখব। প্রিয় বন্ধু, প্রকাশিত বাক্য অনুসারে এবং যীশু বা ঈসা মসীহর কথা অনুসারে এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আপনার পরিত্রাণের সুযোগ এখনই, এ ব্যাপারে এখনই গুরুত্ব দিন। যীশুখ্রিস্টের বা ঈসা মসীহর আগমন হবে একটি আনন্দপূর্ব ঘটনা, ভবিষ্যতের কোনো দিনের জন্য এটি ফেলে রাখবেন না। এটি কোনো অপেক্ষাকৃত ভালো এবং উপযুক্ত কোনো সময়ের জন্য ফেলে রাখবেন না। সর্বযুগের সবচেয়ে আনন্দপূর্ণ ঘটনাটি থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ঈসা মসীহ বা যীশুখ্রিস্ট যখন আসবেন, তখন নিশ্চিতভাবে তা হবে একটি আনন্দপূর্ণ ঘটনা। এটি হবে সর্বযুগের ইতিহাসের সবচেয়ে সুখের একটি ঘটনা। যোহন 14:2-3 পদে যীশু বলেন, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। যীশুখ্রিস্ট বা ঈসা মসীহ আসছেন, আকাশের দ্বার খুলে মহাগৌরবে আসছেন। এখানে একটি পরিবার আছে যারা তাদের শিশুকে কবরে শুয়ে রেখেছেন, আর এখন সেখানে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর তারা উপরের দিকে তাকালো এবং দেখতে পেল ঈসা বা যীশু আসছেন। বিদ্যুতের ঝলক পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হচ্ছে, আর তখন একজন দূত এলেন, আর মৃতেরা সব পুনরুত্থিত হল, আর তখন মা তার শিশুকে পুনরায় কোলে তুলে নিলেন। নিকট ভবিষ্যতে ঘটমান সত্য এই ঘটনার দৃশ্য কতই না চমৎকার, তাই না? প্রিয় বন্ধু, আপনার জীবনে এমন কি কিছু আছে যা ঈসা মসীহ বা যীশুখ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হওয়া থেকে আপনাকে বিরত রাখছে? একটু চিন্তা করে দেখুন। একজন স্বামী হয়তো তার স্ত্রীর কাছে সাক্ষ্য দিল, অথবা কেউ তার বন্ধুর কাছে সাক্ষ্য দিল, কিন্তু তারা এখন কথা সহজে গ্রহণ করতে অস্বীকার করল। তারা বলল, এটি একটি রূপকথা, ঈসা মসীহ বা যীশুখ্রিস্ট কখনো আসবেন না। তবে প্রিয় বন্ধু, ঈসা মসীহ সত্যি সত্যি একদিন আসবেন। তিনি আকাশের দ্বার খুলে স্বর্গ থেকে নেমে আসবেন এবং আমাদের তাঁর কাছে নিয়ে যাবেন। ওই দিন শুধু দুটি দল থাকবে, একদল পরিত্রাণ বা নাজাতপ্রাপ্ত এবং অন্য দল হারিয়ে যাওয়া দল। সেই দিন শুধু দুটি দল থাকবে, একদল ধার্মিক, অন্য দল অধার্মিক। তখন শুধু দুটি দল থাকবে, একদল আকাশের দিকে চক্ষু তুলে বলবেন, ওই দেখো আমাদের যীশুখ্রিস্ট বা ঈসা মসীহ, আমরা ইনার জন্যই অপেক্ষায় ছিলাম। আর অন্য দলটি চিৎকার করে বলবে, পর্বত এবং পাথর তোমরা আমাদের উপরে পড়ো। এখানে একটি বিষয় রয়েছে যা আজ এবং চিরদিনের জন্য আমাদের তৃপ্তি দিতে পারে, আর তা হল যীশুখ্রিস্ট বা ঈসা মসীহ। প্রিয় বন্ধু, এটি কোনো রূপকথা নয়, এটি কোনো বিশ্বাস থেকে সৃষ্ট কাহিনী নয়, এটি হল একটি বাস্তব ঘটনা। একদিন যীশুখ্রিস্ট বা ঈসা মসীহ আসবেন, কারণ তিনি আমাদের উদ্ধার করতে চান। প্রিয় বন্ধু, আপনি কি আজ বলতে চান, হে ঈসা মসীহ, আমাদের রক্ষা করুন? প্রিয় যীশু বা ঈসা, আমি বিশ্বাস করি যে আপনি মেঘরথে খুব শীঘ্র আসছেন, আর তাই আমি প্রস্তুত হতে চাই। প্রিয় বন্ধু, এটি যদি আপনার ইচ্ছা হয়, তবে আপনি কি আমার সঙ্গে বলবেন, হ্যাঁ যীশু খ্রিস্ট, হ্যাঁ ঈসা মসি, আমাকে রক্ষা করুন, আপনি যখন আসবেন তখন আমি প্রস্তুত থাকতে চাই। প্রিয় বন্ধু, আসুন আমরা প্রার্থনা করি। মহান সৃষ্টিকর্তা, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি আমাকে যে সত্য জানিয়েছ সেজন্য আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার প্রিয় যীশু খ্রিস্ট বা ঈসা মসির আগমনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। আমি এমন কোনো জিনিস আমার জীবনে রাখতে চাই না যা যীশু খ্রিস্টের বা ঈসা মসির আগমনের জন্য প্রস্তুত হওয়া থেকে আমাকে বিরত রাখে বা বাধা দেয়। এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। আজ থেকে আমি যীশু খ্রিস্টের বা ঈসা মসির জন্য নূতন জীবন শুরু করতে চাই। তুমি আমাকে পথ ও উপায় বলে দাও। আজ যে বার্তাটি শুনলাম আমি বিশ্বাস করি তা আমাকে অনন্ত জীবনের পথ দেখাবে। এই বার্তাটি শুধু নিজের জন্য নয়, আমি যেন এটি আমার প্রিয়জন ও বন্ধু বান্ধবকে জানাতে পারি। তুমি আমাকে ব্যবহার করো, আমাকে পরিচালনা দাও। এই প্রার্থনা মুক্তিদাতা যীশু খ্রিস্ট বা ঈসা আল মসির নামে চাই। আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমেন।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।